الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نويت سنة الاعتكاف فرمان مصطفیٰ صلی اللہ تعالی علیہ وآلہ وسلم যে ব্যক্তি আমার উপর জুমার দিন 200 বার দরুদ শরীফ পাঠ করবে তার 200 বছরের গুনাহ খাতা আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দেবেন। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه واله وسلم। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুরূপ দরুদ শরীফের অগণিত ফজিলত রয়েছে, তন্মধ্যে আসুন আরো একটি দরুদ শরীফের ফজিলত আমরা হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি। হযরত সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মদিনার তাজদার রাসূলদের সরদার হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জুমার দিন আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, কেননা এটি সাক্ষ্য গ্রহণের দিন, এতে ফেরেশতারা হাজির হয় আর তোমাদের মধ্যে যে আমার উপর দরুদে পাক পাঠ করে তার অবসর হওয়ার পূর্বেই তার দরুদ আমার নিকট পৌঁছে দেয়া হয়। আমি আরজ করলাম আর আপনার ইন্তেকালের পরে ইরশাদ করলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনের উপর আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাত ওয়া সালামের শরীরগুলোকে খাওয়া হারাম করে দিয়েছেন। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه واله وسلم। প্রিয় ইসলামী ভাইরা এবং মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম যা ইরশাদ করেছেন যে মৃত্যুর পর আম্বিয়া কেরাম আলাইহি সালাত ওয়া সালামদের পবিত্র দেহসমূহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাটির জন্য খাওয়া হারাম করে দেন। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সহ যত আম্বিয়া কেরাম আছেন সকলেই নিজ নিজ মাজারপুর আনোয়ারের মধ্যে জীবিত রয়েছেন, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। হাদিসে পাকের মধ্যে এসছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, যে মুমিনের নিয়ত হচ্ছে আমলের চেয়ে উত্তম। কাজেই আসুন সুন্নাত ভরা বয়ান শ্রবণের পূর্বে আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই যে আমরা এখানে কেন এসেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য, যদি তাই হয় তাহলে নিজের নিয়তগুলোকে আসুন আমরা পরিশুদ্ধ করে নিই। কেননা ভালো নিয়ত করা ছাড়া, ভালো নিয়ত করা ব্যতিরেকে কোনো আমলের সওয়াব আশা করা যায় না। নিয়ত যত বেশি হবে ভালো ভালো, তার সওয়াবের পরিমাণও তত বেশি হবে। যে শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আজ্জা বা জল আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য মনোযোগ সহকারে দৃষ্টিকে নিচু রেখে বায়ান শ্রবণ করব। এই বয়ানের মধ্যে মুবাল্লিগ কর্তৃক যে সকল মাদানী ফুল পেশ করা হবে সেই মাদানী ফুলগুলোকে নিজের অন্তরের ফুলদানিতে সাজিয়ে সেগুলোর ওপর আমল করার চেষ্টা করব। প্রয়োজনে সামনে এগিয়ে অন্যদের জন্য জায়গা প্রশস্ত করে দেব, ধাক্কা ইত্যাদি লাগলে ধৈর্য ধারণ করব, অমনোযোগী হওয়া, ধমক দেয়া, বিশৃঙ্খলা করা থেকে বেঁচে থাকব। বয়ানের পর নিজে আগে এসে সালাম ও মুসাফা এবং ইনফ্রাদি কোশিশ করব। আমিও এর ওপর নিয়ত করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাফসিরে সিরাতুল জিনান কিতাবের চতুর্থ খণ্ডের 378 পৃষ্ঠায় ঘটনাটি মজুদ রয়েছে। হযরত সাইয়েদুনা ইউনূস আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালামের যুগে তার সম্প্রদায়ের লোক মুসিলের নিনমা এলাকায় অবস্থান করত এবং কুফর ও শিরিকে সম্পৃক্ত ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত সাইয়েদুনা ইউনূস আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালামকে তাদের কাছে পাঠালেন, তিনি তাদেরকে ঈমান গ্রহণ করতে হুকুম দিলেন। ওই সব লোকেরা অস্বীকার করল এবং হযরত সাইয়েদুনা ইউনূস আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম এর কথা শুনল না। তিনি তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে আযাব নাজিল হওয়ার সংবাদ দিলেন। ওই সকল লোকেরা একে অপরকে বলতে লাগলো, হযরত সাইয়েদুনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কখনো ভুল কথা বলেন না, দেখো তিনি যদি রাতে এখানে থাকেন তবে আযাব আসার কোনো সম্ভাবনা নেই, আর যদি তিনি রাত এখানে অতিবাহিত না করেন তবে বুঝে নিতে হবে যে আযাব অবশ্যই আসবে। যখন রাত এলো তখন হযরত সাইয়েদুনা ইউনূস আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে তাশরিফ নিয়ে চলে গেলেন, আর সকালেই আযাবের চিহ্ন ওই সম্প্রদায়ের লোকদের এলাকার মধ্যে প্রকাশ পেয়ে গেল। আকাশে কালো রঙের ভয়ানক মেঘের ঘন ঘটা, অনেক ধোঁয়া জমা হয়ে গেল, সারা শহরে সেই ধোঁয়া বিস্তৃতি লাভ করল। এটা দেখে তারা নিশ্চিত হল যে আযাব আসছে। তারা হযরত সাইয়েদুনা ইউনূস আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুব খুঁজল, কিন্তু তারা তাকে খুঁজে পেল না। তখন তাদের আরো অধিক আশঙ্কা বেড়ে গেল। তখন তারা তাদের মহিলা, বাচ্চা, পশুগুলো সাথে নিয়ে জঙ্গলের দিকে রওনা হল, মোটা কাপড় পরিধান করে তাওবা ও ইসলাম গ্রহণের আগ্রহ প্রকাশ করল। স্বামী থেকে স্ত্রী, মা থেকে বাচ্চা পৃথক হয়ে গেল এবং সবাই আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কান্না ও আহাজারি শুরু করে দিল, আরজ করতে লাগলো, হে আল্লাহ, যে ধর্ম হযরত ইউনূস আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছেন আমরা সেই ধর্মের উপর ঈমান আনছি। অতঃপর তারা সত্যিকার তওবা করল এবং যে অপরাধসমূহ তাদের দ্বারা হয়েছিল তারা সমস্ত অপরাধ তারা পরিত্যাগ করল, ছেড়ে দিল সেই গুনাহগুলো, অন্যের সম্পদ ফিরিয়ে দিল, এমনকি অন্যের একটি পাথর যদি তাদের কোনো ভিত্তির মধ্যে লেগে থাকতো সেটিও তাদের কাছে সেই পাথরটি ভেঙে সেই পাথরটি তার প্রতিবেশীকে তারা ফিরিয়ে দিতে লাগলো। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ওই একনিষ্ঠ ভাবে মাগফিরাতের দোয়া, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের উপর দয়া করলেন, দোয়া কবুল হলো আর তাদের উপর থেকে আযাব তুলে নেওয়া হলো। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন যে হযরত সাইয়েদুনা ইউনূস আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের উপর তাদের গুনাহের যে আধিক্যতা এবং তাদের উদাসীনতা এবং তাদের নাফরমানির কারণে আযাব আসন্ন ছিল, তাদের সত্যিকার তওবা কাজে এসে গেল এবং সত্যিকার তওবার পুরস্কার তারা পেয়ে গেল, এবং তা এইভাবে যে তাদের ঈমান নসীব হয়ে গেল এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের পূর্বাপর সকল গুনাহসমূহকে মাফ করে দিলেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, এক্ষেত্রে আমরা স্মরণ রাখব যে তওবার মধ্যে তিনটি শর্ত, যদি না পাওয়া যায় সেই তওবা কখনোই আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কবুল হবে না। আসুন নিজের হৃদয়ের কান দিয়ে তওবার যে তিনটি শর্ত রয়েছে সেটা শুনি, আমরা শ্রবণ করি। নম্বর এক, অতীতের গুনাহের উপর লজ্জা পাওয়া, অর্থাৎ যে গুনাহ আমার দ্বারা সংঘটিত হয়েছে তার ব্যাপারে লজ্জিত হওয়া। নম্বর দুই, গুনাহকে পরিত্যাগ করা চিরতরে, যে আমি ওই গুনাহ আর কখনো করব না। নম্বর এক কি বলেছি, কৃত গুনাহের উপর লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, নাদামত প্রকাশ করা। নম্বর দুই, নিয়ত করা যে আমি এই গুনাহ আর কখনো কশিন কালেও আমি এই গুনাহ করব না। আর নম্বর তিন, পাকাপোক্ত ইচ্ছা অন্তরে পোষণ করা যে আগামীতে আমি এই গুনাহ আর করব না। এই তিনটি শর্ত যদি তওবার মধ্যে পাওয়া যায় তাহলে তার তওবা কবুল হবে, অন্যথায় নয়। তওবার নাম এটা নয় যে আমি তওবা করলাম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নাউজুবিল্লাহ, সমাজের মধ্যে এমনও দেখা যায় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে গুনাহ করছে আবার তওবাও করছে, কিন্তু তওবা এমন ভাবে করছে হাসতে হাসতে তওবা করছে, হাসতে হাসতে, নাউজুবিল্লাহ। তো তওবা তাকে তওবা বলে না। আসুন তওবা কাকে বলে, আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, সত্যিকার তওবা তাকেই বলে যে গুনাহ তার দ্বারা সংঘটিত হয়েছে, যে নাফরমানি তার দ্বারা সংঘটিত হয়েছে তার উপর লজ্জিত ও পেরেশান হয়ে তৎক্ষণাৎ সেই গুনাহকে ছেড়ে দেয়া এবং আগামীতে কখনো ওই গুনার নিকটে না যাওয়া, সত্যিকার অন্তরে পুরোপুরিভাবে প্রতিজ্ঞাবদ্ধ হওয়াকে সত্যিকার তওবা বলে, সত্যিকার তওবা। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা যারা দাওয়াতে ইসলামীর সুন্নতে ভরা ইজতেমার মধ্যে আমরা এসেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যাদেরকে তৌফিক দিয়েছে, আসুন এখান থেকে কিছু মাদানী ফুল আমরা নিয়ে যাই। অবশ্যই আমরা স্মরণ রাখব যে প্রত্যেক গুনাহের তওবা এক ধরনের নয়, প্রত্যেক অপরাধের তওবা এক এক ধরনের হয়ে থাকে, বরং বিভিন্ন অপরাধের তওবা বিভিন্ন ধরনের। যেমন যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার হক নষ্ট করা হয়, উদাহরণস্বরূপ নামাজ কাজা করা হলো, রমজানের রোজা রাখা হলো না, ফরজ জাকাত আদায় করা হলো না, হজ ফরজ হওয়া সত্ত্বেও তা আদায় করা হলো না, তখন সেগুলোর তওবা এটাই হবে যে নামাজ রোজা যে কাজা হয়েছে তা আদায় করবে, যে জাকাত আদায় করেনি সেটা আদায় করবে, যে হজ সে তরক করেছে সেটা সে আদায় করবে, এবং লজ্জিত ও অনুতপ্ত হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে নিজ কৃত অপরাধের জন্য ক্ষমা চাইবে। এটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার হক, এটা হচ্ছে তওবার এক ধরন। আসুন দ্বিতীয় ধরন কি, বান্দার যে হক, যেমন কারো জিনিস কেউ চুরি করলো, ছিনতাই করলো, ডাকাতি করলো, কারো কাছ থেকে সে সুদ নিল, ঘুষ নিল, জুয়াতে টাকা জিতল ইত্যাদি, এই ধরনের গুনাহ, এই পরিস্থিতিতে তওবার পদ্ধতি হলো যে ওই হক সমূহ যা সেই বান্দার কাছ থেকে ছিনে নিয়েছিল সেই হকগুলোকে আগে তার কাছে প্রদান করতে হবে, অর্থাৎ সেই সম্পদ সেই টাকা আগে তাকে ফিরিয়ে দিতে হবে, অতঃপর তার কাছে ক্ষমা চাইতে হবে। যদি হকদারের সে হক যদি সে আদায় না করে, যদি শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে শুধু তওবা করে, সেক্ষেত্রে তার তওবা হবে না, কারণ সে বান্দার হক নষ্ট করেছে আগে সেই সম্পদ তাকে ফিরিয়ে দিতে হবে। যেই সম্পদ সে আত্মসাৎ করেছে, একটি ইটের টুকরা হোক না কেন, একটি টাকা হোক না কেন, কিন্তু আজকে তো আমাদের সমাজের মধ্যে অন্যের সম্পদ আত্মসাৎ করার যে লিপ্সা, যে লোভ, যে লালসা মানুষকে অন্ধ করে দিয়েছে, আজকে এই সমাজের মধ্যে মানুষ গুনাকে গুনাই মনে করে না, অপরাধকে অপরাধী মনে করে না। আর তার একমাত্র কারণ মানুষের মধ্যে ইলমে দ্বীনের যে চর্চা, শরীয়তের যে ইলিম, এটা না থাকা, হফে খোদা, খোদা ভীতি, আল্লাহর ভয় না থাকা, রসুলের প্রেম না থাকা। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা যারা এই সুন্নত ভরা ইজতেমায় বয়ান শ্রবণ করছি, আসুন আজকে থেকে আমরা নিয়ত করে নিই যে ইনশা আল্লাহ আযযা ওয়া জাল আর কখনো আমরা গুনাহ করব না। যে গুনাহগুলো সংগঠিত হয়েছে আমাদের দ্বারা, তার উপর আমরা সত্যিকার অর্থে কায়মন ও বাক্যে আকুতি সহকারে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট তওবা করব, ক্ষমা ভিক্ষা চাইব, এবং যে হকগুলো বান্দার আমাদের দ্বারা বিনষ্ট হয়েছে, একটি টাকাও যদি আমি কারো আত্মসাৎ করে থাকি, সেই টাকাটা তাকে আমাকে ফিরিয়ে দিতে হবে, সেই নিয়ত আমরা এখান থেকে করে নেই। কনজুল ইমানে যার অনুবাদ এসেছে, সূরা মায়েদার 39 নম্বর আয়াতে ইরশাদ করছেন, সুতরাং যে ব্যক্তি জুলুম করার পর তওবা করে এবং নিজেকে সংশোধন করে নেয়, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দিকে রহমতের দৃষ্টিতে তাকান এবং নিঃসন্দেহে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমাশীল ও দয়ালু। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পূর্বাপর সকল গুনাহকে ক্ষমা করে দেন এবং তার দিকে রহমতের দৃষ্টিতে তাকান। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জানা গেল যে তওবা করা অনেক উত্তম এবং পছন্দনীয় কাজ। এমনি ভাবে অন্য আর এক জায়গায় কোরআনুল করিমের মধ্যে তওবার উৎসাহ দিয়েছেন পারা 28 সূরা আত-তাহরিম আয়াত নম্বর 8। হে ইমানদারগণ, আল্লাহর প্রতি এমন তওবা করো যা আগামীর জন্য উপদেশ হয়ে যায়। এমন ভাবে তওবা করো যা আগামীর জন্য এটা উপদেশ হয়ে যায়। কিন্তু আমরা তো গুনাহ করি, তওবা করি, গুনাহ করি, তওবা করি, সত্যিকার অর্থে অনেকে তওবা কি জিনিস এটা জানেই না। এই সমাজের মধ্যে দেখা যায় গুনার পর গুনাহ করছে, তওবার কোনো ধার ধারে না, তওবার কোনো পরোয়াই করে না, মাযাল্লাহ। কিন্তু এমনও কিছু লোক রয়েছে যে যারা তথাকথিতভাবে অর্থাৎ গতানুগতিকভাবে তওবা করে নেয়, তওবা করলাম, কিন্তু তওবার যে তাৎপর্য, তওবার যে তিনটি শর্ত আমরা শুনলাম, সেই তওবা মধ্যে সেই শর্তগুলো কি আমার মধ্যে পাওয়া গেছে? একটু চিন্তা করি প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ। এই আয়াতে মোবারকের মধ্যে উল্লেখিত নসুহ এর অর্থ, অর্থাৎ তওবাতান নসুহা যাকে বলা হয়েছে, এই নসুহ এর অর্থ আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য এমন একনিষ্ঠ হওয়া যেই তওবার মধ্যে কোনো ভেজাল নেই। দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন ফারুক আজম হযরত সাইয়েদুনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে যখন তওবাতান নসুহার ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে কোনো ব্যক্তি তার মন্দ আমল থেকে এইভাবে তওবা করবে যে পুনরায় কখনো যেন ওই গুনার মধ্যে সে না পড়ে। দেখুন সত্যিকার তওবা কাকে বলে? প্রিয় ইসলামী ভাইয়েরা, আজ আমরা সমাজে গুনার পর গুনাহ করি, গুনাহকে তো গুনাই মনে করি না। এমনও কিছু মানুষ আছে তার ধারণা এমন যে আমি তো আমার জীবনে কোনো রমণীকে আমি স্পর্শ করিনি, আমি তো গুনাগারই না। প্রিয় ইসলামী ভাইরা, সত্যিকার অর্থে সে গুনাহ সম্পর্কে কোনো জ্ঞানই রাখে না যে গুনাহ কাকে বলে। কেননা এই জবান, যেই জবান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন কোরআনে করিম তেলাওয়াত করার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলার হামদে বাড়ি তালা করার জন্য, নাতে রসুল পাঠ করার জন্য, অন্য মুসলমানকে খের খাই করার জন্য, সদালাভ করার জন্য, মিষ্টি কথা বলে কারো দিল জয়ী করার জন্য। কিন্তু সেই জবান দিয়ে আমরা কি করছি? জাস্ট থিঙ্ক ইউর সেলফ, একটু ভাবি, নিজের কথা ভাবি, অন্যের দিকে আমরা ইশারা না করি, অন্যের দিকে আমরা কল্পনা না করি যে অমুক ব্যক্তি তো এমন করে, নিজের সম্পর্কে ভাবি যে আমার এই জবান দিয়ে আমি কতজন মুসলমানকে আমি কষ্ট দিয়েছি, কতজন মুসলমানকে আমি গালমন্দ করেছি, কতজন মুসলমানের আমি গীবত করেছি, কতদিন আমি এই জবান দিয়ে আমি গান বাজনা করেছি একটু চিন্তা করি, এটাও তো গুনাহ। তদ্রুপ কান দিয়ে, যেই কান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন তেলাওয়াতে করিম শ্রবণ করার জন্য, হামতে বারি তালা শ্রবণ করার জন্য, নাতে রসুল শ্রবণ করার জন্য, হ্যাঁ, সেই কান দিয়ে আমরা কি শুনি? নিজেকে প্রশ্ন করি, সত্যিকার অর্থে আমি কি গান বাজনা থেকে নিজের কানকে আমি মুক্ত করতে পেরেছি? নিজের কানকে কি আমি এখনো আজাদ করতে পেরেছি? নিজেকে প্রশ্ন করি। আরে এমনও মুসলমান দেখা যায় যে হেডফোন লাগিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কি শুনছে? একজন মুসলমান হিসেবে তো আমি এই গুমানই করতে পারি যে সে হয়তো তেলাওয়াতে কোরআন শুনছে, কিন্তু রিয়েলি আমি কি শুনি সেটা নিজেকে প্রশ্ন করি। আমি গান বাজনা তো শুনি না। যে ব্যক্তি হারাম কোনো গান বাজনা দিয়ে নিজের কানকে পূর্ণ করবে, কাল কিয়ামতের দিনে উত্তপ্ত গলিত সীসা তার কানের মধ্যে ঢেলে দেয়া হবে, ঢেলে দেয়া হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে যারা আমরা গান বাজনা, মুশিকিকে যারা আমরা পছন্দ করি, মিউজিক যাকে আমরা পছন্দ করি, আজকে থেকে তওবা করে নিই যে আর কখনো আমরা গান বাজনা শ্রবণ করব না। আমাকে একদিন মরতে হবে, একটু ভাবি, যদি করে থাকি আজকে থেকে আমাদের তওবা করা উচিত, আজকে থেকেই তওবা করা উচিত। আর যদি না করি তাহলে আমাদেরকে এমন যেন না হয় যে ঈমান হারা হয়ে আমরা দুনিয়া থেকে চলে যাই, আর কবরের আজাব, জাহান্নামের আজাব আমাদেরকে কবরের মধ্যেই, ওই আজাবের মধ্যে আমাদেরকে লিপ্ত করে দেয়া হয়, কবরের মধ্যে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করে দেয়া হয়, আর চিরকাল কিয়ামত পর্যন্ত আমরা কবরে জাহান্নামের আগুনে আমরা জ্বলতে থাকি। একটু তো ভয় করেন প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটি আমাদেরকে যে অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন এটি এক একটি আমানত সত্যিকার অর্থে। আরে এই চোখ, এই চোখ কি আমার? এই হাত, এই হাত কি আমার? এই জবান, এই জবান কি আমার? এটা তো আল্লাহ তাবারক ওয়া তাআলার আমানত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে এই জবান দিয়েছিলেন তেলাওয়াতে করিম, কোরআনুল করিম তেলাওয়াত করার জন্য, হ্যাঁ, হামদে বারি তালা করার জন্য, নাতে রসুল গুনগুনানোর জন্য, মানুষকে নেকির দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু সেই জবান আমি কিভাবে ইউজ করেছি? এটা তো আমানতের খেয়ানতই করলাম না। কোনো ব্যক্তি যদি কাউকে বলে 10,000 টাকা দিয়ে যে ভাই এটা আমার আমানত, এটা আপনি রাখবেন, এর যেন খেয়ানত না হয়, আমি 6 মাস পরে যখন ফিরে আসব তখন এই টাকাটা আমাকে আপনি ফিরিয়ে দেবেন, এটা তো আমানত হলো। তখন সেই আমানতকে আমানত হিসাবে গচ্ছিত রেখে ফিরিয়ে দেয়া, এটা হচ্ছে মমিনের কাজ, মমিনের উপর এটা অপরিহার্য, তার দায়িত্ব। ঠিক তদ্রূপ এই চোখ, এই জবান, এই কান, এই নাক, এই হাত, এই পা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত নিয়ামত, আর এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার আমানত আমাদের কাছে গচ্ছিত। আমরা যদি এর খেয়ানত করি, কাল কিয়ামতের দিনে এমন যেন না হয় যে এই হাত, এই কান, এই চোখ, এই পা আমাদের জন্য আমাদের বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে যে আল্লাহ এই বান্দা আমাকে এই নাপাক বস্তু ধরিয়েছিল এই হাতে, হে আল্লাহ এই চোখ দিয়ে সে আমাকে খারাপ জিনিসের দিকে আমাকে দৃষ্টিপাত করিয়েছিল, হে আল্লাহ এই জবান বলবে, এই জবান দিয়ে সে আমাকে গালমন্দ করিয়েছিল, এই জবান দিয়ে আমাকে সে গীবত করিয়েছিল, হে আল্লাহ এই জবান দিয়ে সে গান বাজনা করেছিল, এই জবান দিয়ে সে অন্য মুসলমানের মনের মধ্যে ইজা দিয়েছিল। আজকে এই ব্যক্তি মিথ্যা কথা বলছে, সে মিথ্যাবাদী, অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মুখের মধ্যে তালা লাগিয়ে দেবে, অতঃপর তাকে টেনে হেঁচড়ে আজাবের ফেরেশতা তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, একটু তো ভাবুন, একটু তো নিজের উপরে একটু সদয় তো হন যে আমরা মরে গেলে আমাদের কি অবস্থা হবে। জীবনটা তো দুদিনের, অহরহ প্রতিনিয়ত এই সমাজের মধ্যে মৃত্যুর এলান হচ্ছে, ঘোষণা হচ্ছে মাইকের মধ্যে। তারপরও নিজের কথা যখন ভাবি, এটাই ভাবি যে আমি আরো বাঁচবো, আরো কিছুদিন আমি জীবিত থাকব। হ্যাঁ, কেন এই চিন্তাধারা, কেন নিজের ক্ষেত্রে? আসুন, সত্যিকারের তওবা, আল্লাহর ওলিরা কেমন তওবা করতেন? হযরত সাইয়েদুনা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে বর্ণিত, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত সাইয়েদুনা আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর তওবা কবুল করলেন, তখন ফেরেশতারা তাকে মোবারকবাদ দিলেন এবং হযরত সাইয়েদুনা জিব্রাইল আমিন এবং হযরত সাইয়েদুনা মিকাইল আলাইহিস সালাম এর খিদমতে উপস্থিত হয়ে আরজ করলেন, হে আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে তওবা কবুলের জন্য আপনার চক্ষুদয় শীতল হোক, তিনি আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে জিব্রাইল, যদি এই তওবার পরও জিজ্ঞাসা করা হয় তবে আমার স্থান কোথায় হবে? আল্লাহ তাআলা তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উপর ওহী প্রেরণ করলেন, হে আদম, আপনি আপনার সন্তানদের জন্য উত্তরাধিকার সূত্রে ক্লান্তি, দুঃখ এবং তওবা রেখেছেন। যে আমাকে ডাকবে আমি তার ডাক শুনব, যেভাবে আপনার আহ্বান শুনেছি, আর যে আমার কাছ থেকে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। আমি তওবাকারীদের কবর থেকে এই অবস্থায় উঠাবো যে সে খুশি হবে এবং হাসতে থাকবে আর তার দোয়া কবুল করা হবে। আজকে যারা আমরা এই তওবার ফজিলত, তওবার পুরস্কার সম্পর্কে আজকে যারা আমরা শ্রবণ করছি, এর মধ্যে আমাদের জন্য অনেক মাদানী ফুল রয়েছে। দেখুন, শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়া তার কিতাব নেকির দাওয়াতের মধ্যে বর্ণনা করেন, হযরত সাইয়েদুনা উদবাতুল গোলাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন যুবক ছিলেন, তওবা করার আগে তিনি গুনাহের সাগরে ডুবেছিলেন এবং মদ পানে খুবই প্রসিদ্ধ ছিলেন। একদা হযরত সাইয়েদুনা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মজলিসে উপস্থিত হলেন। হযরত সাইয়েদুনা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন পবিত্র কোরআনের এই আয়াতটির তাফসীর করছিলেন, ঈমানদারদের জন্য কি এখনো ওই সময় আসেনি যে তাদের অন্তরসমূহ আল্লাহর শরণে ঝুঁকে পড়বে? তিনি এমন হৃদয় গ্রাহী বক্তব্য দিলেন যে লোকজন কান্নায় ঢলে পড়ল। এক যুবক দাঁড়িয়ে গেল, বলল, হুজুর, আমি যদি তওবা করি আল্লাহ তাবারক ওয়া তাআলা কি আমার মতো গুনাহগারের তওবা কবুল করবেন? তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, নিঃসন্দেহে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার তওবা কবুল করবেন। উদবাতুল গোলাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বেহুশ হয়ে পড়লেন। যখন তিনি হুশ ফিরে পেলেন তখন বললেন, হে শায়েখ, আমার মতো নিকৃষ্ট লোকের তওবা কি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কবুল হবে? তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, কেন কবুল হবে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা তো তওবাকারীর তওবা ও গুনাহগারের ফরিয়াদ কবুল করে থাকেন। অতঃপর সাইয়েদুনা উতবাদুল গোলাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনটি দোয়া করলেন, যে হে আল্লাহ, তুমি যদি আমার তওবা কবুল করে থাকো এবং আমার গুনাহ সমূহকে ক্ষমা করে দিয়ে থাকো, তবে তুমি আমাকে এমন প্রজ্ঞা অর্থাৎ এমন স্মরণ শক্তি দান করো যেন ধর্মীয় জ্ঞান ও কোরআন শরীফ থেকে যা শুনি তা যেন মুখস্থ হয়ে যায়। নাম্বার দুই, হে আল্লাহ, আমাকে সুকণ্ঠের, সুললিত কণ্ঠের অধিকারী করে দাও, যাতে কোনো পাষাণ হৃদয় ব্যক্তিও আমার কেরাত শুনে মুগ্ধ হয় এবং তার অন্তর যেন বিগলিত হয়ে যায়। নাম্বার তিন, হে আল্লাহ, তুমি আমাকে হালাল রিজিক দান করো আর আমাকে এমন স্থান থেকে রিজিক দাও যার কল্পনা আমার ধ্যানেও নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সমস্ত দোয়াই কবুল করলেন, তিনি খুবই স্মরণ শক্তির অধিকারী হয়ে গেলেন। তিনি যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেন তখন তার তেলাওয়াত শুনে গুনাহগার লোকেরাও তওবা করে নিত। তার ঘরে প্রত্যহ তওবাকারীর একটি পেয়ালা ও দুটি রুটি সাজানো থাকতো, যে ব্যক্তি তওবা করবে তার জন্য এক পেয়ালা পানি ও দুটি রুটি তিনি সাজিয়ে রাখতেন। আর কেউ জানতো না কোত্থেকে এগুলো আসতো, কে রেখে যেত, আর এই অবস্থাতেই তার ইন্তেকাল হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখুন সত্যিকার তওবাকারীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন ইনাম দ্বারা ধন্য করেন। হাদিসে মুবারাকের মধ্যে এসেছে, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন যে সে কখনো গুনাহই করেনি। অন্যত্র রেওয়ায়েতের মধ্যে এসেছে যে গুনাহ থেকে তওবাকারী এমন যেন সে আজই মায়ের গর্ভ থেকে সে ভূমিষ্ঠ হয়েছে। যেমন শিশুরা নিষ্পাপ অবস্থায় দুনিয়ায় আগমন ঘটে। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন গুনাহ করার পর তওবা যে ব্যক্তি করে, তওবা কবুল না হওয়ার দশটি কারণ, কয়টি কারণ? দশটি। আসুন, কি কারণে তওবা কবুল হয় না। নম্বর এক, আল্লাহ তাবারক ওয়া তাআলা কে সৃষ্টিকর্তা ও মালিক আমরা মানি কিন্তু তার হক আমরা আদায় করি না, এটা একটা কারণ। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মালিক আমরা মানি, তিনি সৃষ্টিকর্তা আমরা মানি কিন্তু তার হক আমরা আদায় করি না, এটা একটি কারণ। নম্বর দুই, কোরআনে পাকের তেলাওয়াত তো করি কিন্তু এর উপর আমল করি না। নম্বর তিন, রহমতে আলম নূরে মুজাসসম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসার দাবি তো করি কিন্তু সুন্নতে রাসূল থেকে আমরা বিমুখ হয়ে আছি। নাম্বার চার, শয়তানের প্রতি আমরা শত্রুতার দাবি তো করি যে শয়তান আমাদের শত্রু, শয়তান আমাদের দুশ্মন, কিন্তু আমরা শয়তানের পদাঙ্ককে অনুসরণ করি, অর্থাৎ গুনাহ করি। নাম্বার পাঁচ, জান্নাতে যেতে আমরা পছন্দ করি। কোন এমন ব্যক্তি আছে যে জান্নাতে যাওয়ার ইচ্ছা করে না, আকাঙ্ক্ষা রাখে না? প্রত্যেকেই করে, কিন্তু জান্নাতে যাওয়ার যে আমল আছে সেই আমল আমরা করি না, সেই আমলের প্রতি কখনো মনোযোগী হই না। নাম্বার ছয়, জাহান্নামকে ভয় করি, কিন্তু জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মতো আমল আমরা করি না। নাম্বার সাত, মৃত্যু চিরসত্য এটা বিশ্বাস করি, তারপরও মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি না। নাম্বার আট, অন্যের দোষ অন্বেষণে ব্যস্ত থাকি, কি ভুল করলো, কে ত্রুটি করলো, কে গুনাহ করলো, কে সমাজে অপরাধ করলো, অন্যের গুনাহকে আমরা কি করি, শুট করি, ভিডিও করি, কিন্তু নিজের গুনার দিকে কখনো তাকাই না যে আমি কি গুনাহ করেছি, আমার দ্বারা কোন নাফরমানি হয়েছে। নাম্বার নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত তো খাই, কিন্তু তার শুকর আদায় করি না। নাম্বার দশ, নিজের মৃত ভাইকে কবরে তো রাখি, কিন্তু তারপরও তা থেকে শিক্ষা অর্জন করি না। এই দশটা কারণ, যে ব্যক্তি এই দশটা কারণ মনে রাখবে সে ব্যক্তি নেক পথে ধাবিত হয়ে যাবে, নেককার হয়ে যাবে সে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর উপর আমাকেও আমল করার তৌফিক দান করুন। কিন্তু আমাদের দৃষ্টি পড়ে, গান বাজনা শুনছি, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, অর্থাৎ চারিদিকে গুনার বাজার গরম, আর সর্বোপরি এখন তো গুনাহ আমাদের হাতের মুঠোয় চলে এসছে, সেটা কিভাবে, অ্যান্ড্রয়েড মোবাইল, প্রযুক্তির যুগ। বাবার কাছে সন্তান আবদার করছে, বাবা পরীক্ষায় যদি পাশ করি আমাকে অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিতে হবে। ঠিক আছে বাবা, ভালো করে পড়ো, তোমাকে অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দেয়া হবে, তোমাকে কম্পিউটার কিনে দেয়া হবে, যে ইন্টারনেট ছাড়া কম্পিউটার চলবে, অ্যান্ড্রয়েড মোবাইল চলবে। আরে ইন্টারনেটের মধ্যে কি আছে এটা কে না জানে, কি নাই সেটা বলি আমরা, যে ইন্টারনেটের মধ্যে কি নাই। গুনাহ তো এখন সস্তা হয়ে গেছে, মন চাইলে যে কোনো ওয়েবসাইটে আমরা ঢুকে যাই, স্বামী ফেসবুকে ব্রাউজিং করছে, চ্যাটিং করছে, স্ত্রী একদিকে চ্যাটিং করছে, স্ত্রীও জানে, কেউ কাউকে বলার সাহস পায় না যে তুমি ফেসবুক চালিও না, তুমি হোয়াটসঅ্যাপ চালিও না, তুমি ইন্টারনেটে ব্রাউজিং করো না, কারণ স্বামী নিজেও করছে, স্বামী বেনামাজি, স্ত্রীকে সে বলতে পারছে না তুমি নামাজ পড়ো, কারণ স্ত্রী যদি বলে যে তুমিও তো নামাজ পড়ো না, তুমিও আগে নামাজ পড়ো। সন্তান বেনামাজি, কোনো পরোয়া নেই, সন্তান যদি একদিন কোচিং ক্লাসে না যায়, ইউনিভার্সিটিতে না যায়, তখন তাকে বেদম প্রহার করা হয়, না ফরমান ওলাদ, তোমার পিছনে মাসে 10,000 টাকা আমি খরচ করি, তুমি আজকে কোচিংয়ে যাওনি, তুমি আজকে ইউনিভার্সিটিতে যাওনি, অথচ সেই ছেলে মেয়ে নামাজ পড়ছে না, নামাজের সময় নামাজ পড়ছে না, ফজরের নামাজের সময় ঘুমিয়ে রয়েছে, মা বাবা তো নিজেই ঘুমিয়ে আছে, তার কোথায় পরোয়া? আল্লাহ তাবারক ওয়া তাআলার হক তরফ হচ্ছে, সেটাই কোনো পরোয়া নেই, নিজের হক তরফ হচ্ছে, সেক্ষেত্রে সে সন্তানকে প্রহার করছে, স্ত্রীকে মারধর করছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা কোথায়, কোথায় আমরা, একটু চিন্তা করি। হ্যাঁ, আজকে সন্তান কার্টুন দেখবে, টিভি লাগিয়ে দিয়েছি, ডিশ অ্যান্টেনা লাগিয়ে দিয়েছি, কেবল অপারেটরে 1,000 টাকা অ্যাডভান্স দিয়ে লাইন টেনে দিয়েছি, কেন? হ্যাঁ, মানুষ জিজ্ঞেস করবে, ভাই আপনি টিভি নিয়েছেন? আর বলেন না ভাই, সন্তান কার্টুন দেখতে চায়, বাচ্চার মন রক্ষার জন্য অন্যের ঘরে চলে যায়। আরে সন্তান কার্টুন দেখবে, এই কার্টুনের সাথে তো সন্তান ফাটুনও দেখছে, আর শুধু তাই নয়, সন্তানই কি কার্টুন দেখছে? হ্যাঁ, হিন্দি সিরিয়ালগুলো কোথায় যাবে, মুভিগুলো কোথায় যাবে, অশ্লীল ছবিগুলো কোথায় যাবে, সেগুলো কি স্বামী দেখছে না, স্ত্রী দেখছে না? সোফার মধ্যে বসে সন্তানকে নিয়ে ছবি দেখছে, চলচ্চিত্র দেখছে, নির্লজ্জতা বেহায়াপনা, সেগুলো কোথায় যাবে? সেই সন্তান তার বাবাকে কিভাবে সম্মান করবে, কিভাবে ইজ্জত দেবে? স্ত্রী তার সম্মান কিভাবে স্বামীকে সম্মান করবে? প্রিয় ইসলামী ভাইরা, তো আমরা তো খাল কেটে কুমির এনেছি, ঘরের মধ্যে খাল কেটে কুমির নিয়ে এসেছি, ইন্টারনেট ঢুকিয়ে দিয়েছি, ডিশ অ্যান্টেনা ঢুকিয়ে দিয়েছি, গুনার বাজার গরম হয়ে গেছে। কোত্থেকে সম্মান থাকবে, কোত্থেকে পরিবারে শান্তি থাকবে, কোত্থেকে পরিবারের মধ্যে রুজি রোজগারের মধ্যে বরকত থাকবে, কোত্থেকে সম্মান থাকবে, কোত্থেকে আদব থাকবে? আজকে আমার যেই সন্তানকে আমি দুনিয়াতে রেখে যাচ্ছি, তার হাতে মোবাইল দিয়ে যাচ্ছি, হ্যাঁ ডিশ অ্যান্টিনা দিয়ে যাচ্ছি, টিভি দিয়ে যাচ্ছে, সে সব কিছু দেখছে, ভরপুর গেম গেমিং করছে। আরে যাকে দেখো তাকেই, গাড়ির মধ্যে, বাড়ির মধ্যে, হ্যাঁ রাস্তার মধ্যে দেখছি বুড়ো বুড়ো মানুষ ক্লিন শেভ করা, সে গেমিং করছে, গেম খেলছে মোবাইলের মধ্যে। আমি অবাক হয়ে যাই যে মৃত্যুর ভয় নেই এই অবস্থাতেই যদি আজরাইল এসে তার রূহ কবচ করে নিয়ে যায়। একটু তো ভাবি প্রিয় ইসলামী ভাইয়েরা, যে গুনার মধ্যে আমরা লিপ্ত থাকি সব সময়, তো গুনাকে গুনাই মনে করি না। হ্যাঁ কোথায় আছি আমরা, কোন সমাজে আমরা বসবাস করছি মুসলমান হিসেবে? আজকে এই সমাজের অবস্থা, কেউ কারো প্রতি কোনো সম্মান নেই সমাজের মধ্যে, প্রতিবেশীর হক তো দূরের কথা, স্ত্রীর হক, স্বামীর হক। আজকে স্বামী বাসা থেকে এসছে, কাজ থেকে এসছে, হ্যাঁ জিজ্ঞাসা করছে ভাত বের করো, তো বলছে দাঁড়াও একটু সিরিয়ালটা দেখে নিই, এখনই শেষ হবে। আরে স্বামীকে ওয়েডিং এ রেখে দিয়েছে, স্বামীকে কোত্থেকে দেবে? স্বামী তো ওই ব্যবস্থা আগেই করে রেখেছে ঘরের মধ্যে, তো স্বামীর প্রতি সম্মান কোত্থেকে থাকবে? প্রিয় ইসলামী ভাইরা, এখনো যদি আমরা সংশোধন না হই তো আর কবে? প্রিয় ইসলামী ভাইরা জাগুন, নিজের বিবেককে জাগ্রত করুন, তওবা করে নিন গুনাহ থেকে, যে ইনশাআল্লাহ আজ থেকে আমি আর কোনো গুনাহ করব না। সমাজের মধ্যে গান বাজনা, আজকে তো বিয়ে শাদী মানে গান বাজনা না হলে, ব্যান্ড পার্টি না হলে, ব্যান্ড শো না হলে বিয়েটা যেন পরিশুদ্ধই হবে না, এটাই মুসলমানের মগজের ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ তারপরে কিছুদিন পরেই মানে ঝগড়াঝাটি শুরু, অতপর তারপরেই তালাক, স্বামী স্ত্রী বিচ্ছেদ, কোত্থেকে রহমত নাজিল হবে? আপনার তো বিয়ে যে স্টার্ট হয়েছে গান বাজনা করে, ব্যান্ড পার্টি করে, সেই মূল স্টার্টিংটা সেটাই তো ছিল ভুল। ভুল জায়গাতে আপনি বিল্ডিং তুলেছেন, চোরাবালির মধ্যে কেউ যদি বিল্ডিং তোলে সে বিল্ডিং থাকবে, ধসে যাবে, তা আপনার বিয়েটা কি করে লং লাস্ট করবে? এটা আজকে আমাদের সমাজে এটা প্রচলিত হয়ে গেছে, বিয়ে মানেই যেন গান বাজনা, বিয়ে মানেই যেন বেপর্দা, বেহায়ে, যুবক যুবতীর মানে মেলামেশা, বেপর্দাগি, এগুলো আম হয়ে গেছে আজকাল। প্রিয় ইসলামী ভাইরা, কে এগুলোকে প্রতিরোধ করবে? আজকে যারা এই যুব সমাজ, এই ইস্তেমার মধ্যে আজকে যারা আমরা উপস্থিত হয়েছি, আজকে থেকে আমরা নিজেকে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হই, নিজেকে নিজে ওয়াদা করি নিজের সাথে যে ইনশাআল্লাহ আজ্জাবাজাল যা কিছু শুনলাম আমরা এর উপর আমরা আমল করব, করব তো ইনশাআল্লাহ। আজকে থেকে ইনশাআল্লাহ তাআলা কোনো গুনাহ আমরা করব ইনশাআল্লাহ আজ্জাবাজাল। পাক্কা নিয়ত, নিয়ত যেন পাক্কা হয়, পাকা পোক্ত হয়, তাহলেই আমরা গুনাহ থেকে বাঁচব। আল্লাহ তাবারক ওয়া তাআলা কাছে দোয়া যে আমরা যা কিছু শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমলধারী হওয়ার তৌফিক দান করুন, নিজেকে নিজের পরিবারবর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা জানি, দাওয়াত ইসলামীকে চিনি, দাওয়াত ইসলামী তাবলীগে কোরআন ও সুন্নাতের বিশ্বব্যাপী অরাজনৈতিক দিনী সংগঠন, মানুষকে নেকির দাওয়াত দিয়ে নেককার বানাচ্ছে, নেককার মহলে, নেককারদের মহলের মধ্যে, এই মাদানী মহলের মধ্যে আমরা চলে আসি। আর কত, এই দুনিয়াটাকে তো অনেক দেখলাম, দুনিয়ার রং তামাশা অনেক কিছু দেখলাম, আর কি আছে দেখার? এখনো সময় আছে, সত্যিকার অর্থে আমরা তওবা করি, আমরা নেককার হয়ে যাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নেককার পরহেজগার বানিয়ে দিক, সত্যিকার আশিকে রাসূল বানিয়ে দিক, আমরা যা দাবি করি তার উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইস্তেকামাত এবং তার উপর সত্যিকার অর্থে আমলধারী আমাদেরকে বানিয়ে দিক। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, দাওয়াতে ইসলামের মাদানী কাফেলা, হ্যাঁ এটাও নেককার বানানোর একটা ভ্রাম্যমান একটা পাঠশালা, 3 দিনের জন্য, 12 দিনের জন্য, 1 মাসের জন্য মাদানী কাফেলা সফর করছে, আপনিও এখানে শরীক হন না? তো আমরা মাদানী কাফেলা সফর করব, কারা কারা নিয়ত করছি, এই সপ্তাহে না হোক পরবর্তী সপ্তাহে, তার পরের সপ্তাহে, তার পরবর্তী সপ্তাহে, কখন আমরা করব, নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা। এখন থেকে নিয়ত করলে সবাব এখন থেকেই আমরা পাবো, করবো তো ইনশাআল্লাহ, মাদানী কাফেলা সফর করব ইনশাআল্লাহ। বুদ্ধিমান ওই ব্যক্তি যে সময় থাকতে থাকতে কাজ করে নেয়, সময় ফুরিয়ে গেলে নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে মাদানী কাফেলার মুসাফির এবং মাদানী নামাতের উপর আমল করার তৌফিক দান করুন।